जय गीता, जय गुरु, जय श्री राम। আমরা কার্তিক রৌদ্রকে উপলক্ষ করে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। দেবর্ষি নারদ এই মর্তলোক থেকে অর্থাৎ প্রয়াগরাজ থেকে তিনি অন্বেষণ করতে করতে বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু জায়গায় গেলেন ভক্তদের কাছে। কে শ্রেষ্ঠ ভক্ত? বড় বড় ভক্তেরা, বড় বড় সিদ্ধ মুনিরা তারা বলেন আমরা প্রভুর প্রিয় ভক্ত নই। কেউ স্বীকার করলেন না। অন্তিমে চলে এলেন উদ্ধবজির নিকট। উদ্ধবজি আবার বললেন যে আমি তো নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করতাম, কিন্তু প্রভু যখন আমাকে ব্রজে প্রেরণ করলেন আমি দেখলাম ওই ব্রজে শ্রীমতী রাধারানী এবং তার সখীদের যে ভক্তি, যে প্রেম তাদের কাছে, আমার যে ভক্তি তা নগণ্যের মধ্যে, কোনো গণনার মধ্যেই পড়ে না। তা প্রতিপাদন করল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই গোপীদের কথা শ্রবণ করে তিনি পর্যন্ত অন্তর্দশা প্রাপ্ত হয়েছিলেন। তাহলে ভগবান এই ব্রজগোপী দিগকে কত ভালোবাসেন, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। সত্যভামাকে ভগবান বলছেন, তিনি মান করেছিলেন যে আমরা ভগবানের পাটরানী, আমাদের থেকেও ব্রজের ওই গোয়ালিনীরা তারা প্রভুর এত এত প্রিয়, মান হয়েছে। সেই মানকে ভাঙানোর জন্য সত্যভামাকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, হে বুদ্ধিহীনে, ওই সংকীর্ণ চিত্তে সত্রাজিত তনয়, তোমার বুদ্ধিটা এত নীচ, এহীন, যে তুমি তোমার সঙ্গে ব্রজ গোপীদেরকে তুলনা করতে চাইছো। দেখো ওই ব্রজ গোপীরা তারা আমার জন্য কি না করেছে। ওই ব্রজ গোপীদের সঙ্গে তোমার কোন সামঞ্জস্যতা নেই। তারা সমস্ত প্রেম ভক্তির উপরে পর্যায়ে, তুমি তাদের উপরে ঈর্ষা করছ। তুমি জানো আমি তাদের জন্য, রাধারানী এবং গোপীদের জন্য এই মুহূর্তে এই দ্বারকাপুরী এবং তোমাদেরকে আমি পরিত্যাগ করতে পারি এই মুহূর্তে। দেবর্ষি নারদ লুকিয়ে লুকিয়ে এই সমস্ত প্রভুর অতি অদ্ভুত যে বিরহ দশা তা লক্ষ্য করছিলেন এবং দূর থেকে লক্ষ্য করে দেখছিলেন প্রভুর গোপীদের প্রতি কেমন তার ভালোবাসা, প্রীতি, প্রেম, এটা ভাষায় বর্ণনা হয়। ভগবান বলছেন হে সত্য আমি আমি ওই গোপীদের খাতিরে তোমাদিগকে বহিষ্কার করতে পারি, তুমি আমার প্রাণাধিক প্রিয়া গোপীগণের প্রতি তুমি ঈর্ষা করছ, তাদের চরণের একটি রেণুকণার যোগ্য তোমাদের মধ্যে নেই, এটা তুমি বুঝতে পারছ না। ভগবান শ্রীমুখে এই কথা বলছে, তাই সমঞ্জসা রতিমতি সত্যভামা দেবী গোপিকাগণের প্রতি শ্রীকৃষ্ণের বশ্যতা শ্রবণে মানিনী হয়েছিলেন, কিন্তু এখন তিনি দেখলেন না প্রভুই তো তাদেরকে অনেক প্রীতি করে, তাহলে তারা প্রভুর জন্য যে কত কত গুণে প্রীতি করে যা ভাষায় বর্ণনা হয় না। ভগবান বলছেন আমাকে একবার ব্রহ্মা তিনি বলেছিলেন, সমস্ত অনন্ত মহিষীরা শ্রবণ করছেন গোপীগণের মহিমা, তাও ভগবানের শ্রীমুখে অনেক কথা বললেন, অনেক তত্ত্বমূলক কথা বলছেন। ব্রহ্মাজি আমাকে বলেছিলেন হে শ্রীকৃষ্ণ তুমি পরমেশ্বর হয়েও ব্রজবাসীদের প্রতি উপকারে অসমর্থ, আপনি স্বয়ং ভগবান হলেও গোপীগণের কাছে কিন্তু আপনি চিরকৃতজ্ঞই আপনাকে থেকে যেতে হবে, আপনি চিরঋণী ঋণী থেকে যেতে হবে, তা এ কথা কখনো মিথ্যা হবে না। এবং এটা ধ্রুব সত্য, আমি সেই ব্রজবাসীদের কাছে মহাঋণী, ভগবান বলছে। তাহলে তাদের ঋণ পরিশোধ করার জন্য তুমি কিছু করো না কেন, ভগবান নিজেই প্রশ্ন করছে। তাহলে তো সেই ব্রজেই চলে যেতে পারে, সেই গোপীদের মনোবেদনাকে তুমি উপশম করার নিমিত্ত ব্রজেই চলে যেতে পারো। ভগবান বলছেন যে হ্যাঁ আমি সেখানে মথুরা বৃন্দাবনে ব্রজে গোপীদের কাছে চলে যেতে পারি, কিন্তু তারা আমাকে প্রাপ্ত হলে এই বিরহের মধ্যে যে দিব্য আনন্দ আছে সেই আনন্দ থেকে তারা বঞ্চিত হবে। দেখুন এই দুনিয়াতে শীত আর গরম, সুখ আর দুঃখ, বিপরীত এবং পক্ষে দুটো দুটো আছে, শীত গরম, কারো কারো শীত ভালো লাগে, কারো কারো গ্রীষ্মকাল ভালো লাগে। তাহলে শীত আছে বলে গরম গরমের মহিমা আছে, গরম আছে বলে শীতল শীতের মহিমা আছে। ঠিক তারপর যেমন সুখ আর দুঃখ, সুখ আছে বলে দুঃখের মূল্য আছে, দুঃখ আছে বলে সুখের আধিক্যতা বোঝা যায়। তা এখানে এই ভগবান বিরহ যে দুঃখ এটা মহা মহান, ভগবানকে নিকটে পেলে তো আনন্দ আছেই আছে, কিন্তু ভগবানের বিরহে রোদন করে প্রভুর সমস্ত লীলা বৈচিত্র্যকে চিন্তন করা এটা মহা মহান। শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে তার আরো বিস্তারিত বর্ণন করেছেন আমাদের শ্রী রূপ গোস্বামী চরণ। এই কৃষ্ণ বিরহ যে দুঃখ এটা মহা মহা আনন্দ, তা আমি যদি সেই ব্রজে গিয়েও অবস্থান করি, তথাপি সেই গোপীরা ভাববে এই কৃষ্ণের কোনো বিশ্বাস নেই, আমাদেরকে ছেড়ে আবার চলেও যেতে পারে। হে সত্যভামে, হে রুক্মিণী আদি আমার মহিষীগণ, তারা ওই বিরহের মধ্যেও দিব্য আনন্দ লাভ করে। উদ্ধবজি গোপীদের হাবভাব দর্শন করে বলেছিলেন, হে গোপীগণ, আপনারা বলছেন সেই কৃষ্ণ কপট, সেই কৃষ্ণ লম্পট, তোমার ওই কৃষ্ণ আমাদের সঙ্গে অনেক অনেক কপটতা করেছে। উদ্ধবজি বারংবার এই কথা শ্রবণ করে বলেছিলেন, হে গোপীগণ, আমি যখন থেকে তোমাদের নিকটে এসেছি আমি দেখছি যে তোমরা সর্বদাই কৃষ্ণের যে দোষ সেই দোষ অন্বেষণ করছো। তা কৃষ্ণ যদি এতই খারাপ, এতই কপট, তাহলে সেই কৃষ্ণ কথা তোমরা সর্বদাই কেন বলে চলেছ? ভগবান শ্রীকৃষ্ণের সখীরা তারা মহা মহা পণ্ডিত, তারা বলছেন, হে প্রিয় উদ্ধব, তুমি এতক্ষণ পরে একটি মহা মূল্যবান কথা বলেছ, এটাই তো আমরা বুঝতে পারি না। ওই কপট কৃষ্ণ কথা আমরা শুনতে চাই না, কিন্তু ওই কপট কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের তাপিত প্রাণটি যেন শীতল হয়ে যায়। জানি না ওই কৃষ্ণ কথার মধ্যে কি মহিমা আছে, এই কৃষ্ণ কথার মধ্যে এমনই মহিমা আছে, ভিক্ষুষ চরন্তি বিহঙ্গা, এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে যে সংসারকে সংসার পরিত্যাগ করে বৈরাগ্য মার্গে আসা যায় না, এই কৃষ্ণ কথা শ্রবণ করলে সেই অতি দুর্ভেদ্য সংসারকে পরিত্যাগ করে সে বৈরাগ্য মার্গে সে ভিক্ষুষ চরন্তি ভিক্ষাবৃত্তি অবলম্বন করে কেবল দুটি খেয়ে কোন প্রকারে জীবন ধারণ করে তারা ভগবানের গুণগ্রাম কীর্তন করে, ভগবানের জপ করে, ভগবানের লীলা সমূহকে চিন্তন করে। এটা তুমি অনেক অনেক মূল্যবান কথা বলেছ হে উদ্ধব, আমরা না সেই কৃষ্ণ কথাকে ছাড়তে পারি না। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহ। তব কথামৃতম, সেই শ্রীকৃষ্ণের কথার মধ্যে এমন দিব্য শক্তি লুকিয়ে রয়েছে যা আমাদের তাপিত প্রাণকে শীতল করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবন, আমরা জানি না ওই কৃষ্ণ কথার মধ্যে কি মধু আছে। তা এই গোপীদের যে বিরহ, উপর থেকে দেখে মনে হচ্ছে তারা তো একেবারে মৃতপ্রায়, খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, বস্ত্র একটি মাত্র শাড়ি ছিন্ন ভিন্ন, সমস্ত কেশকলা জটায় পরিণত হয়েছে, আর সর্বদাই দুহাত তুলে পাগলিনীর ন্যায় বন থেকে বনান্তরে গৃহ আত্মীয় বর্গকে পরিত্যাগ করে হে কৃষ্ণ হে কৃষ্ণ দর্শন দাও, হে ব্রাহ্মা হে প্রাণবল্ল একবারের জন্য হলো দর্শন দাও। বাইরের দিক থেকে দেখলে মনে হচ্ছে তারা দুঃখের সাগরে একদম অভিভূত, কিন্তু অন্তরে দিব্য আনন্দ, দিব্য আনন্দ, মহানন্দ। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ তার প্রয়াগ ছন্দে এই কথাই লিখেছেন, গোপীগণকে বাহ্যিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে তারা মনে হয় একবারে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এই যে কৃষ্ণ চিন্তন করছে, কৃষ্ণ চিন্তন করার সাথে সাথে তাদের ভেতরে মহা মহা আনন্দের ঢেউ উদ্বেলিত হচ্ছে। এই কৃষ্ণ কথার মধ্যে এমন দিব্য শক্তি আছে, হে সত্যভামে তুমি তাদের প্রতি ঈর্ষা করছো, আরে তারা যে আমাকে কত প্রীতি করে, কত প্রেম করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় এমন গোপীদের ন্যায় এমন ভক্ত আর আমার কেউ নেই, ভক্ত আমার অনেক আছে। তন্মধ্যে গোপীগণ শ্রেষ্ঠা, আমি তাদের জন্য তোমাদেরকে অনায়াসে ত্যাগ করতে পারি। ব্রজে গোপীগণের মান রসের নিদান, চৈতন্য চরিতামৃত। ব্রজে গোপীগণের যে মান, সেই মান সম্পূর্ণ রসাল। তাদের মানটাও অনেক রসাল, তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ব্রজে গোপীগণের মান রসের নিদান, ওহো কি দুঃখ, আমি ব্রজে যেরূপ লীলা করেছিলাম, গোবিন্দ বলছে, দ্বারকাবাসী প্রত্যেককে মহর্ষিগণ রয়েছেন, মাতা রোহিণী দেবী আছেন, মাতা দেবকী আছেন, আরও যাদবেরা, ভগবান একবার তো গোপীদের কথা শ্রবণ করেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাতে কত লীলা, সেই নব বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, আমরা শ্রবণ করেছি। অতি কষ্টে প্রভুর যখন অনেক প্রচেষ্টা করে তার বাহ্যিক চেতনা ফিরিয়ে আনলেন উদ্ধব বলদেবাল, উদ্ধব চিন্তা করছেন তাই তো, প্রভু যেভাবে গোপীদের কথা পুনরায় বলতে লেগেছেন, না জানি আবার অন্তর্দশায় পৌঁছে যায়, আবার যদি অজ্ঞান হয়ে যায় তাহলে প্রভু চেতনা ফেরানো কষ্ট হয়ে উঠবে। ভগবান নিজ মুখে গোপীদের প্রশংসা করতে করতে আত্মবিভোর হয়ে যাচ্ছে। উদ্ধবজি ভগবানের প্রধানমন্ত্রী, তিনি ভাবছেন না জানি প্রভুর আবার যদি সেই অন্তঃসত্ত্বাতে পৌঁছে যান তাহলে আবার খুব মুশকিল হবে প্রভুকে বাহ্যিক চেতনা ফিরিয়ে আনতে। ভগবান বলছেন আমার ওই গোপীগণের ব্রজবাসীগণ আমাকে যে প্রকার প্রেম করে, এই প্রকার প্রেম বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় দেখা যায়। তবে হ্যাঁ, আমার বাদরায় শুকদেব, সে ওই গোপীদের প্রেমের কথা অনেক কিছুই তার জ্ঞানের মধ্যে পড়ে। শুকদেব গোস্বামী তিনি কিন্তু গোপী প্রেম সম্পর্কে পূর্ণরূপে জ্ঞান, সে কথাও বলবেন। সুতরাং পরীক্ষিতকে যে শুকমণি ভগবানের কথা, ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি কোথাও রাধারানীর নাম উল্লেখ করেননি। কেন? তিনি যদি একবার হে রাধে বলে উচ্চারণ করেন তাহলে ছ মাসের জন্য সমাধি লেগে যাবে, পরীক্ষিতের আর মঙ্গল হবে না। তাই এই শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি লিখছেন, সুকমণি রাধারানীর ভক্ত। আচ্ছা, যদি রাধারানীর ভক্ত হন তাহলে একবারের জন্য তিনি রাধা নাম তো কোথাও বলেননি, বলছেন ওটা পরীক্ষিতের মঙ্গলের জন্য। যদি হে রাধে বলে মূর্ছা প্রাপ্ত হন তাহলে তো পরীক্ষিতের কাজ সারা, ছ মাসের জন্য সমাধি, পরীক্ষিতের আর মঙ্গল হবে না। তাই সুকমণি তিনি বুদ্ধি করে যাতে কোনো প্রকারে রাধারানীর ভাবে বিভাবিত না হন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার বাদরানী, আমার সুখদেব, তিনি গোপী প্রেম সম্পর্কে সম্পূর্ণ নিষ্ণাত। ভগবান এইভাবে দ্বারকা প্রদেশে গোপীগণের মহিমা বর্ণন করতে করতে তার মধ্যে যখন দিব্য ভাবের সঞ্চার হতে লাগল, ভগবানের প্রধানমন্ত্রী উদ্ধবজি তিনি বুঝতে পারলেন যে আবার যদি প্রভু অন্তর্দশাতে প্রবেশ করেন তাহলে অনেক অনর্থ হয়ে যাবে। তখন উদ্ধবজি কি করলেন, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি ইত্যাদি অনন্ত মহিষীদিগকে বললেন, ইশারা করলেন যে তোমরা প্রভুর সম্মুখে চলে যাও। অপরদিকে মাতা দেবকী ও রোহিণী দেবীকে বললেন, হে মাতৃদ্বয়, আপনারা প্রভুর জন্য অন্য ব্যঞ্জনাদি দিয়ে আপনারা প্রবেশ করুন। কেন করছেন? যে প্রভু যদি আবার এই গোপী ভাবের কথা চিন্তন করতে করতে আবার যদি অন্তঃসত্ত্বাতে প্রবেশ করেন তাহলে আবার অনর্থ হতে পারে। আর বলদেবকে ইশারা করলেন যে হে বলদেবজি, আপনি দেবশ্রী নারদ দ্বারে অপেক্ষা করছে, তিনি এসেছেন, এই সূচনাটি প্রভুকে ব্যক্ত করুন। ইশারায় কাজ হচ্ছে। বলদেব তিনি গিয়ে বলছেন, হে অনুজ, হে কানাই, দ্বাদশে অপেক্ষারত দেবশ্রী নারদ, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন, প্রিয় উদ্ধব, দেবশ্রী নারদ দ্বারে কেন দাঁড়িয়ে আছে, তাকে কি কেউ আসতে নিষেধাজ্ঞা জারি করেছে নাকি? সে তো স্বাভাবিকভাবেই চলে আসে। ঠিক আছে, আমি দেখছি। প্রভু নিজে উঠে দেবশ্রী নারদকে আলিঙ্গন করে ধরে ভেতরে নিয়ে আসলেন। দেবশ্রী নারদকে বলছেন, হে সুহৃত্তম নারদ, আপনি আমার পরম মঙ্গল করেছেন। কেন? বলছেন, আমার প্রতি আপনি বিশেষ প্রীতি উৎপাদন করে দিয়েছেন। হে দেবশ্রী, প্রিয়জনের স্মৃতিতে যদিও প্রথমতে বিরহ দাবানল উৎপন্ন হয় তথাপি পরক্ষণে আবার সেটা শান্ত হয়ে যায়। কারোর মনের মধ্যে যদি কোনো বেদনা থাকে, দুঃখ থাকে, যদি প্রিয়জনকে বলে, শেয়ার করে, তাহলে প্রথমে বলার সময় কষ্ট বেশি হয়, দুঃখ হয়, কিন্তু খানিকক্ষণ পরে আবার বা শান্তিও পাওয়া যায়। হে নারদ, তুমি আমার পরম সহিত, তাই তো আমার প্রাণাধিক প্রিয়া রাধারানী সহ গোপীদের এই সমস্ত বিষয় তুমি তুলে ধরেছ বলে আমি অবগত হয়েছি। যদিও আমার খুব কষ্ট হচ্ছিল, তথাপি আমি এখন অনেক অনেক শান্তি লাভ করছি। হে দেবর্ষে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হে দেবস্বে, অদ্য আপনি গোপিকাগণের স্মরণ করিয়ে আমায় পরম উপকার সাধন করেছেন, অতএব আমি আপনার প্রতি অনেক অনেক সন্তুষ্ট। আপনি আপনার ইচ্ছা অনুসারে অভীষ্ট বর প্রার্থনা করুন। গোপীগীতের এমনই মহিমা যে কেউ যদি নিত্য প্রতি গোপীগীত পাঠ করে অথবা শ্রবণ করে, গোবিন্দ তার প্রতি কৃপা করতে বাধ্য, এত মহিমা। তাই ভগবান দেবর্ষি নারদকে বর দিতে চাইছে। দেবশ্রী নারদের তো বরের কোনো প্রয়োজনই নেই, যারা প্রকৃত সিদ্ধ মহাত্মা তাদের তো বরের প্রয়োজন নেই। প্রভু বলছেন, আমার ব্রজগোপীদের কথা তুমি শ্রবণ করিয়েছ, হে প্রিয় নারদ, তুমি আমার থেকে মনের ইচ্ছানুসারে দিব্য বর প্রার্থনা করো, আমি তোমায় বর দিয়ে আমি সন্তুষ্ট হব। দেবশ্রী নারদ তিনি বিনা যন্ত্রটি উত্তোলন করে জয় হো প্রভু, জয় হো প্রভু, জয় হো বলতে বলতে নৃত্য করতে লাগলেন। সাধুর চাওয়ার তো কিছু থাকে না, যারা অসাধু তাদের অনেক কিছু চাওয়া, অনেক কিছু পাওয়া, কিন্তু যারা প্রকৃত সাধু তাদের কেবল কৃষ্ণ ভক্তি ছাড়া তারা অন্য কিছুই আকাঙ্ক্ষা করেন না। কিন্তু যারা আমার মতো অসাধু তাদের অনেক কামনা, অনেক বাসনা। দেবশ্রী নারদ তার তো কিছুই প্রয়োজন নেই, তাই তিনি কি বলবেন? প্রভু বলেছেন বর নিতে, কিছু তো নিতে হবে। দেবশ্রী নারদের তো আর বড় মন্দির দরকার নেই, বড় বড় বিল্ডিং দরকার নেই। তাই তিনি বলছেন, হে শ্রীকৃষ্ণচন্দ্র, আনন্দ স্বরূপ আপনার অনুগ্রহে ভক্তিতে ও প্রেমে কখনো যেন কারো তৃষ্ণা না মেটে। কি বললেন? আমি আবার বলছি, প্রভু আপনি আমায় এই বর দিন, নিজের জন্য না, সমস্ত ভক্তদের জন্য বর চাইছেন। প্রভু, তোমার ভক্তিতে, তোমার কথা শ্রবণে যাতে কোনো ভক্তের কখনো তৃষ্ণা না মেটে। ভগবান হেসে বলছেন, হে মুনে, এ তো পূর্বের থেকেই আছে, আমার কথায় কারো কখনো মন ভরে না, অতৃপ্ত থেকে যায়। আপনাকে যদি ইহ জগতের অনেক বিষয় ভোগ করতে দেওয়া হয়, দেখবেন আপনার কিছুদিন পরে বিরক্ত চলে আসবে, বিরক্তিকর হয়ে উঠবেন। কিন্তু এই কৃষ্ণ কথা এমনই, এর মধ্যে এমনই আকর্ষণ সত্তা বিদ্যমান যে কেউ কখনো কোনো অবস্থাতেই পূর্ণরূপে তৃপ্ত হয় না। দেখুন না, এই বৃহৎ ভাগবতামৃতে আমরা প্রথম খণ্ড অর্থ সুসম্পন্ন করব, সপ্তম সাতটি অধ্যায়। তাই এই সাতটি অধ্যায়ের মধ্যে মধ্যে দেবর্ষি নারদ কোথায় না কোথায় গিয়েছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে তোলপাড় করেছেন, কেউ কিন্তু তৃপ্ত নয়। এই ভগবানের কথা আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু সাধু মুখে গ্রন্থের মাধ্যমে আমরা অবগত আছি, কিন্তু এই একই কথা বিভিন্ন জায়গাতে পরিবেশন হচ্ছে, বিভিন্ন জায়গাতে পৃথক পৃথক আশ্বাস। ওই জানা ওই শোনা কথাটাই আবার ভালো হচ্ছে, ভগবানের কথার মধ্যে এই দিব্য শক্তি পূর্বের থেকেই আছে। হে মুনে, ভগবান বলছেন, আপনি সেই প্রয়াগরাজ থেকে আরম্ভ করে ইতস্তত ভ্রমণ করতে করতে বহু বহু ভক্তের সান্নিধ্যে আপনি গিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই অনেক উদ্ধরতার ভক্ত, তারা আমার ভক্ত, তারা আমার কৃপা পাত্র, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তাদের দীনতা, তাদের দৈন্য, তারা প্রত্যেকেই আমার অতি প্রিয় পাত্র, কিন্তু উত্তরোত্তর ভক্ত শ্রেষ্ঠ। এই বিচার অনুসারে পরম ভাগবতী শ্রীমতী রাধিকা ও ব্রজ দেবীগণ গোপীগণ তারা হচ্ছেন শ্রেষ্ঠা, এটা আমিও প্রতিপাদন করছি। আর হে নারদ, তুমি আমার থেকে বর চেয়েছ আমার কথাতে আমার ভক্তিতে কারোর যেন কখনো পূর্ণ না হয়, অতৃপ্ত থেকে যায়, আমি আরো প্রভুর কথা শুনতে চাই, আমি প্রভুর আরো লীলা বৈচিত্র্য চিন্তন করতে চাই, এই রুচি যেন সর্বদাই তার থেকে যায়, অর্থাৎ অতৃপ্ত থেকে যায়। এ তো পূর্বের থেকেই আছে, তুমি আমার থেকে ইচ্ছানুসারে বর চেয়ে নাও, এটা তো পূর্বের থেকেই আছে, নতুন কিছু নয়। দেবর্ষি নারদ তখন হর্ষভরে উল্লাসের সঙ্গে নৃত্য করতে করতে প্রভুর নিকটে গিয়ে করজোড় করে ভিক্ষুকের ন্যায় বলছেন, হে সদানেও, হে সদানেও অতৃপ্ত ভগবান, সম্বোধন কেমন দেখুন, হে স দন্ত সদানেও অতৃপ্ত ভগবান, সম্বোধন কিরক, অর্থাৎ ভগবান কাউকে যদি নিজের আত্মাকেও সমর্পণ করে দেন তথাপি তিনি অতৃপ্তই থেকে যান, ভাবলেন আমার ভক্তকে বোধ হয় আমি কিছুই দিতে পারলাম না। তাহলে সেই ভগবান তিনি কত কত উদার, মহাউদার। এহে ব্রজজনের প্রেমরস সরোবরে সঞ্চরণশীল রাজহংস, সব সম্বোধন গুলো কেন, অগাধ পাণ্ডিত্য তাদের। ব্রজজন গণের যে প্রেমরূপ সাগর, সেই প্রেমরূপ সাগরে স্বেচ্ছায় বিচরণশালী রাজহংস সম্বোধন করছে, মধুর হতেও সুমধুর আপনার সর্বশোভাযুক্ত নামামৃত আমি যেন অবিরত পান করতে করতে উন্মত্ত সমস্ত লোককে আনন্দিত করবারত জগতের সর্বত্র বিচরণ করতে পারি, এটা আমার প্রথম বর আপনি দিন। আমি দুটি বর নিব, প্রথম বর কি, যে আপনার মধুর থেকেও সুমধুর আপনার যে নাম, আপনার যে গুণগ্রাম, আমি যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র স্বেচ্ছায় বিচরণ করে তোমার গুণগ্রাম কীর্তন করতে পারি, এই বর্তমান। আর দ্বিতীয়বার কি? দেখুন, দ্বিতীয়বার আমাদের প্রত্যেকের জন্য চাইছে। দ্বিতীয়বার হচ্ছে যদি কোনো ব্যক্তি অর্থাৎ ভক্ত বিশ্বাস সহকারে আপনার এই ব্রজলীলা যদি কেউ বর্ণন করে, যদি কেউ শ্রবণ করে, অথবা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনার এই ক্রীড়াস্থল অর্থাৎ এই ব্রজভূমি, প্রভু ক্রীড়াস্থল মানে প্রভু খেলার জায়গা, একবার হৃদয়ে ধারণ করেন অথবা আপনার এই ব্রজভূমিকে কেউ স্পর্শ করেন, অর্থাৎ যিনি লীলাস্থান মহাত্ম্যে বিশ্বস্ত হয়ে বাক্য দ্বারা, বাক্য দ্বারা কেমন, আহা প্রভুর গিরিরাজ, এই প্রভুর শ্যামকুণ্ড, এই প্রভুর প্রিয়ার রাধাকুণ্ড, এই যে বাক্য দ্বারা, নেত্র দ্বারা, দর্শনের দ্বারা, কর্ম দ্বারা এই ব্রজভূমিতে এসে প্রভুর কথা শ্রবণ করে যারা করে, এবং কেউ যদি সেই বৃন্দাবনের চিন্তনও করে এবং বৃন্দাবনে এসে তোমার লীলাক্ষেত্র স্পর্শ করে বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তোমার এই ব্রজভূমির রজে গড়াগড়ি দেয় বা তোমার রজপনা ব্রজে রজপনা মস্তকে লাগায়, হে প্রভু তারাও যেন তোমার এই প্রিয়া গোপীগণের কৃপা প্রাপ্ত হয়। দ্বিতীয়বার আমাদের প্রত্যেকের জন্য চাই, সাধু কেমন হবে পরের হিতের জন্য, সাধু শুধু নিজে খেয়ে দিয়ে ভালো থাকবে এটা তো সাধুর লক্ষণ নয়, সাধু যা কিছু করবেন সেটা সমস্ত জীবজগতের কল্যাণার্থ। তাই দেবশ্রী নারদ একটি বার কি চাইলেন, প্রভু না আমি তোমার নাম দিয়ে তোমার কীর্তন নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বেচ্ছায় যত্রতত্র গমনপূর্বক যাতে তোমার গুণগ্রাম কীর্তন করতে পারি। দ্বিতীয়বার, হে ভগবান তোমার এই প্রিয়া রাধারানী সহ গোপীদের কথা কেউ যদি বর্ণন করে, কেউ যদি শ্রবণ করেন, তার যেন তোমার শ্রীচরণে, রাধারানীর শ্রীচরণে যাতে রতি উৎপন্ন হয় এবং তোমার ক্রীড়াস্থল এই ব্রজ চৌরাশি ক্রোশে কেউ যদি এসে তোমার লীলাস্থল দর্শন করে, স্পর্শ করে, অথবা তোমার এই ব্রজভূমির রজে অর্থাৎ ধূলিকণা অঙ্গে মাখে, মস্তকে কপালে ধারণ করে, তার যেন তোমার প্রতি স্বাভাবিকভাবে প্রেম উৎপন্ন হয়। দুটি বর চাইবে, একটি নিজের জন্য, অপর বরটি সমস্ত সকলে সমস্ত ভক্তদের মঙ্গলের জন্য। প্রভু তাতে খুশি হয়ে বললেন, তথাস্তু হে নারদ, আমি তোমাকে এই বরই দিলাম, তুমি যা যা চেয়েছ আমি তোমায় প্রদান করলাম। হে সারগ্রাহী মুনিগণ, অপরদিকে এই প্রসঙ্গটি প্রারম্ভ হয়েছিল প্রয়াগরাজ থেকে, সেই প্রয়াগরাজে সমস্ত মুনিগণ মাঘ মেলাতে তারা অপেক্ষা করছে নারদ বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে এসে কারা শ্রেষ্ঠ ভক্ত সেটা আমাদের বলবে, তারা অপেক্ষা করছে। ইত্যবসরে মাতা রোহিণী মাতা দেবকী তারা ভগবানের জন্য ভোজন সামগ্রী নিয়ে মাতা দেবকী এবং রোহিণী মাতা ভোজন লীলা দূর থেকে দর্শন করছেন। ভোজন করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান বলদেব এবং মহামুনি শ্রী নারদজি, তারা তিনজনে বসে সেবা করছেন, পরিবেশন করছেন অন্যান্য সহযোগী ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ, পাটরাণীগণেরা, এবং মুখ্য ভূমিকায় রয়েছেন দেবী রুক্মিণী। দেবী রুক্মিণী পরিবেশন করছেন, সহায়ক সকলেই আছে। মাতা দেবকী এবং মাতা রোহিণী বসে বসে দর্শন করছেন তিনজনের ভোজন লীলা। সত্যভামা দেবী তিনি এবার নিজের মানকে পূর্ণরূপে ছেড়ে দিয়েছেন। সত্যভামা দেবী তিনি বুঝতে পারলেন যে সত্য সত্যই আমাদের প্রভুর যে গোপীগণ তাদের চরণের ধুলোর যোগ্যতাও আমার মধ্যে নেই। সত্যভামা দেবী তিনি নিজের ভুল বুঝতে পারলেন, প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিলেন। আর তিনি কি সেবা করছিলেন? চামর বিজয় করছিলেন। অতি অদ্ভুত সেই দৃশ্য। আর উদ্ধবজি তিনি কি করছেন? প্রভুকে বলছেন, আরে প্রভু আপনি এটা কেন পেলেন না, এটা খান। এখানে যা শব্দ প্রয়োগ করেছেন, খাওয়া শব্দ প্রয়োগ করেছেন, এটা খান, এটা তো আপনার প্রিয়, আরে আপনি এটা কেন খাচ্ছেন না। তিনি মনে করিয়ে দিচ্ছেন, প্রভু এটা তো আপনার খুব প্রিয়, এটাকে ছেড়ে দিচ্ছেন যে, এটা পান খুব ভালো হয়েছে। প্রভুকে এইভাবে সেবা করাচ্ছে। ইত্য বছরে দেবর্ষি নারদ তিনি প্রভুর থেকে বিদায় চাইছে। প্রভু বললেন, হে মহামুনি, হে নারদ, তোমার জন্য অপেক্ষা করছে সমস্ত মুনিরা, ভক্তেরা, সেই প্রয়াগরাজ মহাতীর্থে ত্রিবেণী সঙ্গম তটে। সুতরাং তুমি সেখানেই গমন কর। দেবর্ষি নারদ ভাব বিভোর হয়ে গদগদ চিত্তে প্রভুর দ্বারা বর প্রাপ্ত হয়ে প্রভুকে প্রণাম করে প্রদক্ষিণ করে তিনি আকাশ মার্গ দিয়ে চললেন ত্রিবেণী সঙ্গম তটে প্রয়াগরাজ। সমস্ত মুনিরা তারা দেবর্ষি নারদের জয়গান করতে লাগলেন। বল দেবর্ষি নারদ কি জয়, বল ভক্ত বৎসল ভগবান কি জয়। দেবর্ষি নারদ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করে কে শ্রেষ্ঠ ভক্ত? তৎসমুদায় তিনি সমস্ত মুনিদের সম্মুখে কীর্তন করলেন, অর্থাৎ ব্যক্ত করলেন। গোপীগণী যে ভগবানের সর্বশ্রেষ্ঠা ভক্তা তা প্রতিপাদন করলেন ব্যাখ্যার সঙ্গে। এবং প্রভু সেই ব্রজ গোপীদেরকে যে কত প্রীতি করেন, দ্বারকায় যে লীলা হয়েছিল সম্পূর্ণ ইতিবৃত্ত পুঙ্খানুপুঙ্খভাবে সঙ্গম তটে ব্যাখ্যা করলেন। সমস্ত ঋষিগণ, মুনিগণ, ভক্তগণ তারা গোপীগণের মহিমা কীর্তন করতে করতে তারাও ভাব বিহ্বল হয়ে উঠলেন। অপরদিকে এই সমস্ত কথাগুলি কে কাকে বলছিলেন? পরীক্ষিত মহারাজ নিজ মাতা দেবী উত্তরাকে বলছিলেন, বলছেন হে মাতো, আমি আপনাকে সমস্ত সার কথায় আমার গুরুদেব বাদরায়ণী অর্থাৎ শুকদেব মুনি আমাকে দিবানিশি সপ্ত দিবস ব্যাপী আমাকে যে ভাগবত প্রদান করেছেন তার সারাংশ আমি আপনাকে সব কিছু বললাম। হে মাতো, আপনিও এই গোপীগণের আনুগত্যে ভজন সাধন করুন। এই রাধারানী গোপীগণের কৃপা প্রাপ্ত হলে অতি অনায়াসে প্রভুকেও পাওয়া যায়। হে মাতো, আমি তোমায় এই বৃহৎ ভাগবতামৃত সংক্ষেপে আপনাকে শ্রবণ করালাম। আপনি ধীর শান্ত চিত্তে এই গোপীগণের উপাসনা করুন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার প্রতি পূর্বের থেকেই আছে। সুতরাং এই রাধারানীর কৃপা প্রাপ্ত হলে শ্রী গোবিন্দের কৃপা তো পূর্বের থেকেই আছে, সুতরাং আরো স্বাভাবিকভাবে আরো আরো কৃপা আপনি পেয়ে যাবেন। তা কেউ যদি এই গোপী গীত বা এই গোপীদের প্রসঙ্গ কেউ যদি কীর্তন করেন, শ্রবণ করেন, আলোচনা করেন, স্মরণ করেন, তাহলে অতি অবশ্যই যে কোনো না কোনো সময় গোবিন্দকেই প্রাপ্ত হবে, এতে কোনো ভুল নেই। অদ্য আমরা শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ড আমরা সম্পূর্ণ করলাম। এই প্রথম খণ্ডে সাতটি অধ্যায় যা আমরা শ্রবণ করেছি এবং কে শ্রেষ্ঠ ভক্ত, তা কোন ভক্তই বলতে চান না তিনি শ্রেষ্ঠ ভক্ত। কেন না? এটা বৈষ্ণবের দীনতা, বৈষ্ণবের দৈন্যক্তি। কিন্তু অন্তিম চরণে গিয়ে কি দেখা গেল? দেবশ্রী নারদ নিজের স্বচক্ষে দর্শন করলেন এবং এই সমস্ত কথাগুলি পুনঃ প্রয়াগে গিয়ে সমস্ত মুনি ঋষিদের শ্রবণ করালেন এবং এটাই প্রতিপাদন করলেন যে ব্রজের গোপীগণের থেকে শ্রেষ্ঠা বক্তা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। আর এই গোপীগণের আনুগত্য থেকে যারা ভগবানের উপাসনা করবে গোবিন্দের কৃপা তাদের স্বাভাবিকভাবেই হবে। বৈকুণ্ঠ থেকে এসেছিলেন মাতা লক্ষ্মী দেবী, তিনি অদ্যাপিও বেলগণে তপস্যা রতা। তিনি গোপীদের আনুগত্য স্বীকার করেন। কেন? আরে আমি হলাম কোথায় সেই বৈকুণ্ঠের ঐশ্বর্যের দেবী, আর আমি কিনা কোথায় এই গোয়ালিনীদের দাসী হব? না না, আমি এমনি তপস্যা করে প্রভুকে পেয়ে যাব। অদ্যাপিও বেলগণে দেবী লক্ষ্মী মাইয়া তিনি তপস্যা করছেন গোবিন্দকে পাবেন, কিন্তু গোপী আনুগত্য না হলে গোবিন্দকে পাওয়া যাবে। বৃহৎ ভাগবতামৃতে তা পরিষ্কার বলেছে। কেউ কেউ বলে থাকেন রাধারানীর কৃপা কি দরকার, গোবিন্দই তো সর্বেশ্বর, অনেকেই বলে থাকে। কিন্তু বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ বলছেন গোপীগণের আনুগত্যে ভজন করলে অতি স্বাভাবিকভাবে শ্রী গোবিন্দকে লাভ করা যায়। তদ্ব আমরা এই কার্তিক মাস ব্যাপী প্রথম খণ্ডের সপ্তম অধ্যায় শ্রবণ করলাম, তার প্রথম খণ্ড সম্পূর্ণ করলাম। এর পরবর্তী অংশ দ্বিতীয় খণ্ড আমরা শ্রীমতী রাধারানী জীবের কৃপা হলে আগামী দিবস থেকে শ্রবণ করব। সুতরাং অন্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয়।